সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন কিতাবে বর্ণিত রয়েছে, বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে। তাই তো দাওয়াতে ইসলামের প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি ইজতিমায়ে, জিক্রনাথ মাহফিলে দুরূদ শরীফের ফজিলত বলা হয় এবং মানুষদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার ব্যাপারে উৎসাহিত করা হয়। একটি দুরূদ শরীফের ফজিলত, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, কি সুন্দর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করলেন যে কাল কিয়ামতের দিন, কিয়ামতের বিভীষিকাময় দিনের ব্যাপারে, সেই করুণ পরিস্থিতির ব্যাপারে কেই বা জানে না, কেই বা শুনেনি। সবাই তো শুনেছে, আমরা সাধারণত সবাই জানি। আর সেই সময় যদি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ হয়, তাহলে কত সৌভাগ্যময় সময় হবে সেটি, আর কত শান্তিপূর্ণ বিষয় হবে এটি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি রহমাতুল্লিল আলামিন, সেই করুণ পরিস্থিতির সময় আমাদের তার সঙ্গ লাভ হয়েছে। তোমাদের জানা দর্শক শ্রোতা, এই সঙ্গ যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর বিশেষ করে রমজান মাসে তো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা দরকার, যেহেতু আমাদেরকে অনর্থক কথা থেকেও বিরত থাকতে হবে, আর অনর্থক কথা থেকে বিরত থাকার একটি মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আমরা দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে যখন নিজেকে ব্যস্ত রাখব, দুরূদ শরীফ পড়তে নিজেকে লিপ্ত রাখব, তখন কি হবে, তখন আমরা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি বলি, যে দুনিয়ার সবগুলো বিষয় একদিকে আর এই বিষয়টি আরেক দিকে রাখা হয়, তাহলে এটি তারপরও অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেহেতু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, সুতরাং আমাদের দরকার আমরা যেন কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিস শরীফে এসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল নিয়তের উপর নির্ভরশীল। যেমন আমরা যতক্ষণ পর্যন্ত বয়ান হবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করব। যদি সম্ভব হয় নোটবুক নিয়ে নেই, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো বলা হবে ইনশাআল্লাহ সেগুলো লিখে নিব এবং এটার উপর নিজেও আমল করব এবং অন্যের নিকটও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি ঘটনা দিয়ে আমি সেই বিষয়ের দিকে এগিয়ে যাব। ঘটনাটি হচ্ছে আসহাবে কাহাফের। আমরা সবাই সূরা কাহাফের কথা শুনেছি, যে কুরআনে পাকের মধ্যে একটি সূরা রয়েছে যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। আর সেই সূরাটির মধ্যে যেই ব্যক্তিবর্গের কথা বলা হয়েছে, সেই ব্যক্তিবর্গ হচ্ছেন আসহাবে কাহাফ। তো আমরা ইনশাআল্লাহ আসহাবে কাহাফ যারা ছিলেন, ইনশাআল্লাহ ওনাদের ব্যাপারে জানব, ওনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসহাবে কাহাফের ব্যাপারে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 617 পৃষ্ঠা সম্বলিত তাফসির সিরাতুল জিনানের পঞ্চম খণ্ডের 500 41 পৃষ্ঠায় আসহাবে কাহাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঈমান তাজাকারী ঘটনা লিখা রয়েছে। সেটার মধ্যে লিখা রয়েছে যে আসহাবে কাহাফ কারা ছিলেন। আসহাবে কাহাফ মূলত একজন অত্যাচারী বাদশার যুগে কিছু মুমিন ছিলেন, যারা সেই অত্যাচারীর বাদশা থেকে বাঁচার জন্য কিছু উপায় গ্রহণ করেছিলেন, কিছু আশ্রয় স্থল বেছে নিয়েছিলেন। মানে যেন দর্শক শ্রোতা, আসহাবে কাহাফের যেই তাদের সময় যেই বাদশা ছিল, সেই বাদশা লোকদেরকে জোরপূর্বক ইমান থেকে পথভ্রষ্ট করত, বিপদগামী করত, আল্লাহ তাআলা ছাড়া অন্যান্য বিভিন্ন কিছুর ইবাদতের মধ্যে মানুষদেরকে উদ্বুদ্ধ করত এবং জোরপূর্বক তাদের উপর এটা চাপিয়ে দিত অন্য কিছুর উপাসনা। কিন্তু যারা আসহাবে কাহাফ ছিলেন তারা নিজের ইমানের প্রতি অনেক সচেতন ছিলেন, তো তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই বাদশাহর অত্যাচার থেকে বাঁচার জন্য এবং আমরা নিজেদের ইমানকে বাঁচানোর জন্য একটা আশ্রয় স্থল গ্রহণ করব, যাতে করে আমরা আমাদের ইমান থেকে আমাদের সরতে না হয় বা বাদশা যেগুলো অপকর্ম করার ব্যাপারে বলছে সেগুলো করতে না হয়। তো সুতরাং তারা কি করলো, ঠিক সেভাবেই একটি গুহায় গিয়ে তারা আশ্রয় নিল আর সেই গুহায় তারা ঘুমিয়ে পড়ল। পরবর্তীতে যখন সেই বাদশা জানতে পারল যে তারা গুহায় আশ্রয় নিয়েছে এবং সেই গুহায় ঘুমিয়ে পড়েছে বা তারা সেই গুহায় আছে, তখন সেই বাদশা কি করল, একজনকে আদেশ দিল যে যেন সে গিয়ে সেই গুহার সামনে একটা দেয়াল নির্মাণ করে দেয় আর সেটাই যেন তাদের জন্য কারাগার হয়ে যায় আর তারা যেন সেটা থেকে বের না হতে পারে আর শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যায়। এটাই তাদের বাদশা শাস্তি হিসেবে তাদেরকে এমনটা করতে চেয়েছিল। তো বাদশা কাউকে আদেশ দিয়ে সেই দেয়ালটা নির্মাণ করানোর জন্য বলেছিল, কিন্তু আল্লাহ তাআলার কি দয়া তাদের প্রতি, আল্লাহ তাআলা তাদেরকে কেমন মহত্ত্ব ও মর্যাদা দান করেছে, আর কেনই বা করবে না, তারা তো একমাত্র আল্লাহ তাআলার, যিনি আমাদের এক মাবুদ, তার উপর ইমান রাখার জন্য, সেই ইমানটাকে বাঁচানোর জন্যই তো তারা সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো আল্লাহ তাআলা তাদের উপর ঘুম দিয়ে দিলেন, তাদেরকে এমন ঘুম দিলেন যে তারা 300 বছর পর্যন্ত সেখানে ঘুমিয়েছিল। আর আল্লাহ তাআলা তাদের উপর কি দয়া করেছেন, তাদের উপর কি মর্যাদা তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন যে এই 300 বছর পর্যন্ত তারা জীবিত ঘুমন্ত অবস্থায় ছিল আর তাদের শরীরের মধ্যেও কোনো রকম ক্ষত বিক্ষত, যেমন এক জায়গায় মানুষ থাকলে যদি সে ঘুমিয়ে থাকে তাহলে পোকা মাকড় ইত্যাদি, বিশেষ করে সেটা যদি গুহা ইত্যাদি বা পাহাড় বা জঙ্গল জাতীয় কিছু হয় উপত্যকা, তাহলে সেখানে বিভিন্ন পোকা মাকড় আসার আশঙ্কা থাকে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন মহান মর্যাদা দান করেছেন যে তাদের কোনো রকম কোনো ক্ষতি হওয়া ছাড়া তারা 300 বছর সেখানে জীবিত অবস্থায় ঘুমন্ত অবস্থায় ছিলেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে ঘটনা, এই যে আসহাবে কাহাফ, যাদের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে একটি সূরাতেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল, যখন ওই যুবকরা গুহায় আশ্রয় নিল অতপর বলল, হে আমাদের রব, আমাদেরকে তোমার নিকট থেকে অনুগ্রহ দান করো এবং আমাদের কাজকর্মে আমাদের জন্য সঠিক পথ প্রাপ্তির ব্যবস্থা করো। মানে যারা দর্শক শ্রোতা, তাফসিরে সিরাতুল জিনানে লেখা রয়েছে যে এখান থেকে আসহাবে কাহাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর ঘটনা শুরু হয় এবং একে আল্লাহ তাআলা তার অদ্ভুত নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন ঘোষণা করে দিয়েছেন। কেননা এই ঘটনায় অনেক উপদেশ রয়েছে, অনেক হিকমত রয়েছে। এই আয়াতে বিদ্যমান শব্দ রকিম এর বিস্তারিত বর্ণনা করতে গিয়ে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রকিম সেই উপত্যকার নাম যেখানে আসহাবে কাহাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রয়েছেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা জানতে পারলাম যে আসহাবে কাহফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মহত্ব ও মর্যাদা সম্পর্কে। এই ঘটনা থেকে একজন মুফাসসির রহমাতুল্লাহি তাআলা আলাই খুব সুন্দর দুটি মদিনী ফুল বের করেন এবং বলেন যে দেখুন না যে আসহাবে কাহাফের এটি একটি কারামত ছিল, তারা আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহ তাআলার জন্যই ঈমান রক্ষার জন্যই তো তারা এই পন্থাটা অবলম্বন করেছিলেন, তো আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করেছিল, কারামত দান করেছিল। আর এটাই তো কারামত, যে যেটা অভ্যাসগতভাবে আমরা দেখি না কিন্তু ঘটে যায় আল্লাহ তাআলার রহমতের কারণে, আল্লাহ তাআলার কোনো ওয়ালি থেকে, এটাই তো কারামত। তো এই আসহাবে কাহাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দিয়ে এই কারামত আমরা প্রকাশ পেল, আমরা শুনলাম, যার ব্যাপারে কুরআন শরীফেও এসেছে। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যদি আসহাবে কাহাফ যারা শুধুমাত্র আল্লাহ তাআলার ওয়ালি ছিল তাদের যদি এমন শান মর্যাদা হয়, তাহলে যারা নবীগণ রয়েছেন তারাও তো নিজেদের রওজা মুবারকের মধ্যে, নিজেদের মাজার মুবারকের মধ্যে জীবিত রয়েছেন, তাদের কেমন শান হবে। আসলেই আল্লাহ তাআলা নিজের প্রিয় প্রিয় বান্দাদেরকে এমন অনেক কারামত দান করেছেন। আরেকটি কথা খুব সুন্দর, যে যদি আসহাবে কাহাফ যারা অন্য নবীর উম্মত ছিল তাদের যদি এমন শান হয়, তাহলে যারা রহমতুল্লিল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত এবং আল্লাহ তাআলার মহান ওলি, ওলিয়ে কামিল, তাদের কেমন শান হবে। অবশ্যই যারা ইসলামের জন্য ত্যাগ করেছে, যারা ইবাদতের জন্য আল্লাহ তাআলার প্রতি ইমান, ইমানে অটল থাকার জন্য অনেকগুলো ত্যাগ তারা গ্রহণ করে নিয়েছে, তো অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে অনেক মর্যাদা দান করেছেন। আমরাও প্রায় বিভিন্ন আউলিয়ায়ে কেরামদের ঘটনা শুনে থাকি, যার দ্বারা আমাদেরও ইমান তাজা হয়ে যায়। আর একটি এটার মধ্যে যে পয়েন্ট রয়েছে এই ঘটনার মধ্যে, সেই পয়েন্টটি হচ্ছে যে তারা যে এই একটি আশ্রয় স্থল গ্রহণ করল এবং বাদশার সেই যে অত্যাচার থেকে বের হয়ে আসলো, তারা বাদশার অত্যাচারের পরও তারা কিন্তু অন্য কিছু গ্রহণ করেনি, আল্লাহ ছাড়া কারো উপাসনা তারা কোনোভাবেই প্রকাশ্যভাবেও তারা করেনি, অন্তর থেকে তো সেটা ত্যাগ করেই দিয়েছে কিন্তু প্রকাশ্যভাবেও তারা করেনি, বরং নিজেদের ইমান বাঁচানোর জন্য সব কিছুর দিকে কি কষ্ট হবে, তাদের পরে পরিস্থিতি কি হবে, বাদশা তাদের সাথে কি করবে, এত কিছু চিন্তা না করে তারা সেই স্থান ত্যাগ করলো, তারা নিজেদের সব কিছু ত্যাগ করে, দুনিয়া ত্যাগ করে তারা নিজের ইমান রক্ষার্থে একটি নিরাপদ জায়গা বাছাই করে নিল এবং সেখানে থাকা শুরু করে দিল। আর আল্লাহ তাআলাও কেমন তাদেরকে মর্যাদা দান করলেন, খুবই প্রশংসনীয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এখান থেকে উঠে আসে আসলেই ইমান রক্ষার গুরুত্ব কত, ইমান রক্ষার প্রতি আমাদেরকে কত সচেতন হতে হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলেই তো যেমন একটি উদাহরণ দেয়া হয়ে থাকে, যেমন আমরা যদি, যেমন ঈদ আসবে সামনে, আমরা ঈদের মধ্যে নতুন জুতা কিনব, শু কিনব নতুন, তো ক্রয় করার পর আমরা মসজিদে যাব বা মাঠে যেখানে ঈদগাহ রয়েছে সেখানে নামাজ পড়তে যাব। জুতা যত দামি থাকবে আমার চিন্তা তত থাকবে, যদি আমি নর্মাল কোনো লোকাল ফুটপাথ থেকে যদি 250 টাকা দামের যে জুতাগুলো পাওয়া যায়, নর্মালি কিনে নেওয়া হয়, যদি এটা ক্রয় করে থাকি আমি নিজের জন্য, তাহলে কিন্তু আমার যদি অবস্থা মোটামুটি ঠিক থাকে তাহলে আমার তেমন টেনশন হবে না। এর জায়গায় যদি আমি কোনো ব্র্যান্ডের শু কিনতে গিয়ে 1200 বা 1000 বা 1800 বা 2000 টাকা, বা অনেকে আরও অনেক দামি দামি জুতা ক্রয় করে থাকে শু, তো আমি যদি সেটা ক্রয় করি তাহলে দেখা যাবে আমি চিন্তিত থাকবো যে হ্যাঁ এইখানে রাখবো না, এইখানে রাখি, আমার সাইডে রাখি, আমার পাশে রাখি, আমার সামনে রাখি, আমার পিছনে রাখি, এরকম একটা সেটাকে বাঁচানোর জন্য যেন কোথাও হারিয়ে না যায় বা কেউ নিয়ে চলে না যায়, তো আমি সেটাকে সেভ করার চেষ্টা করব। অনুরূপ আমাদের যে সম্পত্তি রয়েছে, যদি যত টাকা সম্পত্তি হবে, যদি আমার উপার্জন অনেক বেশি টাকা হয়, যা আমার প্রয়োজন পুরো করে অনেক বেশি থেকে যায়, তখন আমি কি করি, সে টাকা যখন একত্রিত হয় আর অনেক টাকা থাকে, আমি চিন্তা করি এটাকে সেভ অ্যান্ড সিকিউর কিভাবে করব, কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়, যেন চোর ডাকাত ইত্যাদি বা কোনো দুর্ঘটনা হলেও যেন এই টাকাটা নিরাপদে থাকে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করি আর এই হিসেবে পদক্ষেপও গ্রহণ করি। প্রত্যেকটা মূল্যবান জিনিসের ক্ষেত্রে এখন যেমন আরেকটি উদাহরণ দিতে গেলে যুব সমাজের খুব জলদি বুঝে চলে আসবে যে আমরা মোবাইল কিনি, দামি থেকে দামি মোবাইল কিনি, যার যত দামি মোবাইল হয়, আগে 1200 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে একটা মোবাইল কিনতাম, অত বেশি টেনশন থাকতো না। কিন্তু যদি আমরা আপডেট থেকে আপডেট ভার্সন কিনি আর সেটা যদি খুবই দামি হয়, তাহলে আমাদের টেনশন তত বেশি থাকে, বারবার কোনো কোথাও গেলে, কোনো জনসমাগমে গেলে বারবার পকেটে হাত দিই, বাসে ওঠার সময় পকেটে হাত দিই, পকেট থেকে চলে গেল নাকি, বা একটু সেভ করে রাখার চেষ্টা করি। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এগুলো তো দুনিয়ার সম্পত্তি, আর এমন এক সম্পত্তি যা শুধু দুনিয়ার নয়, দোজাহানের, আখিরাত, যা আমাদের দীর্ঘ স্থায়ী জীবন সেটির সঙ্গী, সেটার মূল্যবান সম্পদ তা হচ্ছে আমাদের ঈমান। তো মাদিনী চ্যানেলের দর্শক, এই ছোট ছোট বিষয়, তুচ্ছ বিষয়, দুনিয়ার জিনিস যা আল্লাহ তাআলার কাছে যার কোনো মূল্যই নেই, সেগুলো নিয়ে যদি আমরা এত চিন্তিত থাকি, তাহলে মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে ঈমানের ক্ষেত্রে কতটুকু সচেতন হতে হবে, ঈমানের ক্ষেত্রে আমাদেরকে কত চিন্তিত হতে হবে। আমরা তো নিজের দুনিয়ার সম্পত্তি সেভ অ্যান্ড সিকিওর করার ব্যাপারে অনেক চিন্তায় থাকি, কিন্তু ঈমানের ক্ষেত্রে আমাদেরকে কি দেখা যাচ্ছে, যে আমরা চিন্তাহীন, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের মধ্যে উদাসীনতা বিরাজ করছে। এটা অবশ্যই শয়তানের কুমন্ত্রণার কারণ আর অনেক কিছু না জানার কারণ, ঈমানের গুরুত্ব না বুঝার কারণ। কিন্তু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও বলবো যে আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে যে ঈমান আমাদের জন্য কত বড় নিয়ামত। কিতাবে এসছে যে যদি কেউ সারা জীবন আমল করে, যদি সারা জীবন আমল করে, নাউজুবিল্লাহ, যদি সে মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার সারা জীবনের কোনো আমল তার কাজে আসবে না। ঠিক তদ্রূপ কেউ যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিবেন। কিন্তু এমন একটি গুনাহ, শিরক বা কুফর, এমন একটি গুনাহ যেগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা বিভিন্ন প্ল্যানিং করি, বিভিন্ন পরিকল্পনা করি এই জীবন নিয়ে, ইহকাল নিয়ে। আমাদেরকে তো পরকালেরও চিন্তা করতে হবে, ইহকালের তো নিশ্চয়তা এখনই নেই। আমি কি এই বয়ান শেষ করার সময়, আপনারা শুনছেন আমি বলছি, এই বয়ান শেষ করা পর্যন্ত আমি কি এটা নিশ্চয়তা দিতে পারবো যে আমি জীবিত থাকবো? জি না। মাদিনী চ্যানেলের দর্শক, জি না। এখন যুবকদের স্ট্রোক হয়ে যাচ্ছে, তারা হার্ট স্ট্রোক করছে, এখন ব্রেন স্ট্রোক করছে মানুষ, এখন তো রোগ আরো বেড়ে গিয়েছে। আগেকার যুগে সচরাচর যেটা সাধারণত আমরা দেখতে পেতাম, যে খুব বৃদ্ধ হলে স্ট্রোক বা বিভিন্ন রোগের ব্যাপারে চিন্তা করতাম, কিন্তু এখন তো পরিস্থিতি আরো বিগড়ে গেছে, এখন তো আমাদের চোখের সামনেই। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি ঘটনা বলবো যা আমি শুনেছি। একজন আমার পরিচিত ব্যক্তি, সে এসে বলল যে আমার অমুক আত্মীয়, সে স্টুডেন্ট ছিল, সে পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, খুব ভালোভাবে সে পরীক্ষাও দিয়েছে, কিন্তু যখন এক্সাম শেষ হলো, সে কিছুদিন পর ইন্তেকাল করলো। তো সে খুব কম বয়সী ছিল, 17-18 বা এর থেকে কম বা একটু বেশি তার বয়স ছিল সেই স্টুডেন্টের, সে ইন্তেকাল করলো। তো তার বাবা মা, সে কতই না পরিকল্পনা করেছিল, কত প্ল্যানিং করেছিল, কত স্বপ্ন দেখেছিল যে ভবিষ্যতে এটা করবে, ওটা করবে, তাই তো এত মেহনত করে পড়াচ্ছিল, সে পড়ছিল আর পরীক্ষা দিচ্ছিল। সে তো তার বাবা মা তো ভাবতেও পারেনি, সেও হয়তো এটা বুঝতেও পারেনি যে এমন হবে। না হলে কি সে এত এক্সামের প্রিপারেশন নিয়ে এত এক্সামটা ক্রস করে বা এত ভালোভাবে এক্সাম দেয়, কেউ বলতে পারে না। মানে নিজের দর্শক শ্রোতা, আমিও জানি না, যদি কোনো ব্যক্তি জানতো যে আমি যদি ওই রাস্তায় যাই তাহলে আমার এখন অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আমি যদি এই কাজটা করি বা এই কাজে এইভাবে এই ঘটনাক্রমে আমি মারা যেতে পারি, তাহলে তো সে ভয়েই সেখানে যেত না। কিন্তু কেউ কেউ জানে না, আজও যে ঘর থেকে বের হচ্ছে সে জানে না যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমিও জানি না আমার কখন মৃত্যু হয়ে যাবে। তো আমাদের কাছে, আমাদের জ্ঞানের মধ্যে কোনো নিশ্চয়তা নেই যে আমরা কখন মারা যাব। তো এই যে দীর্ঘ ও স্থায়ী, হ্যাঁ স্থায়ী একটা জীবন, পরকালের জীবন আর ইহকালের ক্ষণস্থায়ী জীবন, যে কোনো সময় আমরা মারা যেতে পারি, এটা নিয়ে তো আমরা এত বড় বড় প্ল্যানিং করছি, এত কিছু করছি, এইভাবে নিয়ে চলবো, ওইভাবে নিয়ে চলবো, কিন্তু কি পরকালের ব্যাপারে চিন্তা করেছি? আমাদের পরকালের ব্যাপারে চিন্তা করতে হবে, আমরা কিভাবে নিজের ঈমান নিয়ে পৃথিবীতে বাঁচতে পারবো, যেভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে সেভাবে নিজের জীবন অতিবাহিত করতে পারবো, এবং মৃত্যুর সময়ও আল্লাহ তাআলার দয়াতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে আমাদের শরীর থেকে কিভাবে রূহ বের হবে, এটার কি আমরা চিন্তা করি? সেটার কি আমল রয়েছে, কি প্রসেসিং রয়েছে, কি পড়তে হবে, কি করতে হবে, এই চিন্তা কি, এই প্ল্যানিং কি আমরা করেছি? তো আমরা আমাদেরকে আমাদের ঈমান সংরক্ষণের ব্যাপারে চিন্তা করতে হবে। মাদিনী জামে দর্শক শ্রোতা, আমির আলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া নিজের খুব সুন্দর একটি রিসালা, সবার পড়া দরকার, মন্দ মৃত্যুর কারণ। আমি খুব ছোট ছিলাম যখন আমি পড়েছিলাম, খুব গুরুত্বপূর্ণ রিসালা, আমাদের সবারই এই রিসালাটা পাঠ করা দরকার। এই রিসালার মধ্যে আমির আলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া ইরশাদ করেছেন, শারহুস সুদুর কিতাবে বর্ণিত রয়েছে, কতিপয় ওলামায়ে কেরাম রহিমাহুমুল্লাহু তাআলা বলেন মন্দ মৃত্যুর কারণ চারটি। এক, নামাজে অলসতা, দ্বিতীয় মদ্যপান, তৃতীয় মাতা পিতার অবাধ্যতা, চতুর্থ মুসলমানদেরকে কষ্ট দেয়া। এদিনে চ্যানেল দর্শক শ্রোতা, আমরা ব্যাপারগুলো আবারও নিজের মনের কান দিয়ে মনোযোগ সহকারে শুনি, আর যদি সম্ভব হয় তাহলে নোট করে নেই যে ওলামায়ে কেরামরা মন্দ মৃত্যুর কারণ, মন্দ মৃত্যু দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করা, যার ব্যাপারে আমি বলছিলাম যে কিতাবে এসছে যদি কেউ ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে তাহলে সে পৃথিবীতে যাই আমল করেছিল সবগুলো বিফলে যাবে, এবং সে চিরস্থায়ীর জন্য, মৃত্যুর পর চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে যাবে। আল আমান ওয়াল হাফিজ, আল্লাহ তাআলা আমাদেরকে মন্দ মৃত্যু থেকে হেফাজত করুক। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, মন্দ মৃত্যুর কারণ হলো চারটি। নামাজে অলসতা, একটু চিন্তা করা দরকার, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ হয়, পাঁচবার আসে, আমরা তো দিনের তিন বেলা খাবারও খাই, পারলে যদি কোনো পার্টি ইত্যাদি থাকে বা বন্ধুদের কখনো একসাথে একত্রিত হয়ে গেলে বাহিরে গিয়ে বিভিন্ন কিছু রেস্টুরেন্ট ইত্যাদিতে চলে যাই, এরকম কিছু হয় আমাদের দ্বারা, তারপর কখনো নাস্তা বা কখনো বৃষ্টি পড়তেছে, বিভিন্ন কিছু আমরা আয়োজন করে কখনো তিন বেলার খাবার পাঁচ বেলা আর কখনো চার বেলাও খাই, এইগুলো আমাদের থেকে মিস হয় না, বরং এক দুই বেলা আমরা বেশি খেয়ে ফেলি। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ, যেটা আল্লাহ তাআলা স্বয়ং আমাদের উপর ফরজ করেছেন, যার কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের আদেশ দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজের, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তোহফা হিসেবে নিয়ে এসেছেন, যাকে মেয়ারাজুল মুমিনিন বলা হয়, মুমিনদের মেরাজ বলা হয়, যেটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার যেই মাধ্যম নামাজ। নামাজ যেটা কাল পুষ্টি রাতে নূর হবে, আমরা তো সব কিছু করছি, সব কিছু তো রুটিন ওয়াইজ হচ্ছে, কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজ তো রুটিন ওয়াইজ হচ্ছে না। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, যদি এমনই হয়ে থাকে তাহলে আমাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে, কেননা ওলামায়ে কেরাম না নামাজের অলসতাকে মন্দ মৃত্যুর একটি কারণ হিসাবে চিহ্নিত করেছেন। আরেকটি কারণ হচ্ছে মদ্যপান। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, এই রোগ, এই নেশা, এই আসক্তি খুবই আসক্তি। এটা দুনিয়াতেও মানুষকে যন্ত্রণা দেয়, তার পরিবারকে যন্ত্রণা দেয়, পরিবারকে সমাজকে নিঃশেষ করে দেয়, তার পরিবারের ছেলে মেয়ে সন্তান যারাই আছে তাদেরকেও কষ্টে ফেলে, সাথে সাথে কাল কিয়ামতের দিন নিজেকেও কষ্টে পড়তে হয়। দর্শক শ্রোতা, এই যে মদ্যপান বা মানুষ বিভিন্নভাবে আমাদের যুব সমাজ মারাত্মক নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এইগুলো থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, বেঁচে আসতে হবে। একটু দেখা যায় ধন সম্পত্তি বেশি হয়ে গেলে বা বন্ধুদের বিভিন্ন আড্ডায় চলে গেলে বিভিন্ন অসৎ সঙ্গের কারণে দেখা যায় কি যে আমাদের বিভিন্ন রকম নেশা, অর্থাৎ আমরা নেশায় আসক্ত হয়ে যাচ্ছি। দর্শক শ্রোতা, তো আমাদেরকে সচেতন থাকতে হবে, এমন বন্ধু থেকেও বেঁচে থাকতে হবে যারা বিভিন্ন রকম নেশায় মগ্ন। আমি যুবক হই, ব্যবসায়ী হই, ফ্যামিলির অভিভাবক হই কিংবা না হই, আমি তরুণ হই না কেন, আমাকে এই জাতীয় বন্ধুদেরকে অ্যাভয়েড করতে হবে যাদের মধ্যে বিভিন্ন রকম খারাপ অভ্যাস, বিশেষভাবে নেশা জাতীয় অভ্যাস থাকে। কারণ আজ হয়তো আমি কমনলি তার সাথে দেখা করছি, অর্থাৎ নর্মালি কোনো আমার আমার তো আমি তো অ্যাডিক্টেড না বা আমি তো আসক্ত না, দেখা করছি তার সাথে, বসছি কথা বলছি, কেউ বুঝালে বলতেছে সে করতেছে, আমি না করলেই হলো, আমি না করলেই হলো, কিন্তু একদিন হয়তো বা মনে হচ্ছে না, একদিন সে বলল দেখ না এটা করে কেমন লাগে, হয়তো সেদিন তাকে মানা করে দিলাম, দ্বিতীয় দিন নিজেই মন খারাপ লাগলো বা কোনো কারণ বশত আমি তার সাথে গিয়ে বসলাম বা নিজের দুঃখ শেয়ার করছি, সেই সময় সে আবার আমাকে অফার করছে, সে আবার অফার করছে সেই বন্ধুকে যে তার কাছে গিয়েছে, তার সেই খারাপ বন্ধু। তো একবার, দুইবার, তিনবার, কিন্তু অসৎ সঙ্গের প্রভাব তো, এটা তো বাস্তব, অসৎ সঙ্গের প্রভাব মানুষের উপর পড়ে। সুতরাং মাদিনী জানার দর্শক শ্রোতা, প্রথমত তো যদি আমাদের এমন কোনো কিছু থাকে তাহলে তো অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এমন সঙ্গ থেকেই বেঁচে থাকা দরকার। তো আমাদেরকে স্মরণ রাখতে হবে যে মদ্যপানকেও মন্দ মৃত্যুর, ইমান হারা হয়ে মৃত্যুবরণ করার একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তৃতীয় নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্যতা। মানে দর্শক শ্রোতা, যত আধুনিকতার নামে বিভিন্ন বিধর্মীয় সংস্কৃতি আমাদের মধ্যে বিরাজ করছে, বিভিন্ন অশ্লীলতা মিডিয়ার মাধ্যমে আমাদের মধ্যে চলে আসছে, ততই আমরা এই দিকে একটু ভ্রূক্ষেপই করছি না, অসচেতন হয়ে গিয়েছি, উদাসীনতায় পড়ে আছি। এই ব্যাপারে আমরা, এই একটা আলোর পথ কিন্তু মাতা পিতার মান্য করা, আমরা অবাধ্যতায় গিয়ে অন্ধকারে পড়ে যাচ্ছি, আর এটা বাস্তবতা যে আমরা ফ্রিডম অফ লাইফ, হ্যাঁ, জীবনের স্বাধীনতা খুঁজি, আর জীবনের স্বাধীনতা খুঁজতে গিয়ে আমরা আমাদের মাতা পিতার অবাধ্যতা করে ফেলি। আমার মা যিনি আমাকে জন্ম দিয়েছেন, কত মাস আমাকে গর্ভে ধারণ করেছেন, আমার জন্য অনেক গরম সহ্য করেছেন, এই বলে গরম কিছু খাননি যে আমার পেটে থাকা সন্তানের হয়তো ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা কিছু খাননি যে এই বলে যে আমার পেটে থাকা সন্তানের হয়তো ঠান্ডা লেগে যাবে, প্রচণ্ড গরমে ফ্যান ছাড়তে পারেননি এই জন্য যে হয়তো আমার পাশে শুয়ে থাকা শিশু, যে আমার সন্তান, আমার পুত্র বা কন্যা, তার হয়তো বা ঠান্ডা লেগে যাবে, তার শরীর খারাপ হতে পারে, বিভিন্ন কিছু, নিজের অনেক আশা আকাঙ্ক্ষা রুচি সব কিছু ত্যাগ করে দিয়েছেন যেই সন্তানের জন্য, তার জন্য কিন্তু মা কখনোই খারাপ চাইতে পারেন না। সেই বাবা যে আমার জন্য, আমার পরিবারের জন্য দিন রাত কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলছে, বিভিন্ন লাঞ্ছনার সম্মুখীন হচ্ছে, কখনো মালিকের বকা, কখনো কাস্টমার কিংবা প্যাসেঞ্জারের বকা গালি সহ্য করছে একমাত্র আমার জন্য, বা যেই পেশায় থাকুক না কেন, সব পেশাই নিজের জায়গায় অনেক কষ্ট রয়েছে। তো এই যে কষ্ট সহ্য করছে, এই যে বিভিন্ন কিছুর সম্মুখীন হচ্ছে আমার বাবা, সে তো আমাকে কখনো কোনো ভালো জিনিস থেকে বারণ করতে পারে না। অবশ্যই আমি যেটা করছি, বা আমি যে আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বা বিভিন্ন কিছু করছি, সেগুলোর মধ্যে অনিষ্টতা রয়েছে, যা আমার বয়স কম হওয়ার কারণে বা আমি তরুণ হওয়ার কারণে হয়তো বা বুঝে আসছে না। কিন্তু মাধিনী চ্যানেল দর্শক শ্রোতা, যখন একটি সময় আমারও আসবে, যখন আমারও বয়স হবে, তখন কিন্তু বুঝতে পারবো। কিন্তু তখন বুঝে কি লাভ? তখন তো বাবা থাকবে কি না এটার নিশ্চয়তা নেই, মা থাকবে কি না এটার নিশ্চয়তা নেই। যদি কোনো রকম অবাধ্যতায় কেউ যদি লিপ্ত থাকে, তাহলে মাধিনী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াত পেশ করব যে এখনই মাতা পিতার কাছে ক্ষমা চেয়ে নেন। পবিত্র রমজান মাস, এখনই মাতা পিতার কাছে ক্ষমা চেয়ে নেন এবং এটা থেকে তওবা করুন। কেননা মাতা পিতার অবাধ্যতা ও মন্দ মৃত্যুর কারণ। মাধিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আর মন্দ মৃত্যুর ব্যাপারে তো আমরা শুনলামই যে মন্দ মৃত্যু যদি কারো হয়, তাহলে কাল কিয়ামতের দিন, অর্থাৎ যেটা আমাদের স্থায়ী জীবন আছে, সেটার জন্য সব সময় সে যন্ত্রণায় থাকবে, সে জাহান্নামী হয়ে যাবে যদি কারো মন্দ মৃত্যু হয়। সুতরাং মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে মন্দ মৃত্যু থেকে বেঁচে থাকতে হবে। মন্দ মৃত্যুর আরেকটি কারণ যা ওলামায়ে কেরামরা চিহ্নিত করেছেন, তা কিন্তু বিভিন্ন ধারা জেনে বুঝে, না জেনে অজ্ঞাত অবস্থায় আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, আর সেটি হচ্ছে মুসলমানদেরকে কষ্ট দেয়। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার বিভিন্ন মাধ্যম রয়েছে। মুসলমানদেরকে কেউ মুখে কথা বলে বিভিন্নভাবে কষ্ট দেয়, কেউ চুগলখড়ি করার মাধ্যমে কষ্ট দেয়, কেউ গীবত করার মাধ্যমে কষ্ট দেয়, কেউ প্রতারণা করার মাধ্যমে কষ্ট দেয়। আর সচরাচর তো কথাবার্তায় কষ্ট দেয়া, এটা তো এখন এই অন্ধকার যুগে এটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে, যে কেউ কারো হাইট শর্ট তো তাকে খাটো বা বিভিন্ন রকম বাজে শব্দতে তাকে সম্বোধন করা হচ্ছে, কেউ কালো তাকে বিভিন্নভাবে বাজে শব্দ দ্বারা তাকে সম্বোধন করা হচ্ছে, যার বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা রয়েছে, যে মানসিক রোগে আক্রান্ত তাকে বিভিন্নভাবে আমরা কষ্ট দিয়ে দিই। মাধ্যমিক চ্যানেল দর্শক শ্রোতা, এই মুসলমানদের মনে কষ্ট দেয়া থেকে কিন্তু বাঁচতে হবে। কেননা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার যার জিহ্বা থেকে এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তো আমরা চিন্তা করি, আজ যে আমি দিনটা কাটিয়েছি, সেই দিনের মধ্যে এমন হয়নি তো আমি কাউকে এমন বাক্য বলে দিয়েছি যার দ্বারা সে কষ্ট পেয়েছে? আরেকটি ব্যাপার হচ্ছে কি, একটু চিন্তা করি যে কাউকে নিয়েই, বা কষ্ট পাওয়া বা না পাওয়া নিয়ে, রাগ করা কিংবা না করা নিয়ে, আমরা এইভাবে চিন্তা করি যে এই কথাতে তো আমি কষ্ট পাইনি বা আমার কাছে কিছু মনে হয়নি। এইভাবে চিন্তা করলে হবে না, বরং যাকে আপনি বলছেন সে এই বাক্যটা দিয়ে কি ফিল করে, কি অনুভব করে, এটাই তার কষ্ট পাওয়ার কেন্দ্রবিন্দু। অর্থাৎ যদি সেই বাক্যটাকে খারাপ ভাবে নেয়, তাহলে তো সেই বাক্যটা তাকে বলা মানে তাই কষ্ট দেয়া। তো এই জন্য মাধ্যমে যারা দর্শক শ্রোতা, আমাদেরকে মানুষকে কষ্ট দেয়া থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা চিন্তা করি যে আজকের দিনটা যে আমি কাটালাম, কাউকে এমন তো হয়নি, কাউকে এমন শব্দ বলে দিয়েছি এই রমজান মাসে, এই রোজার দিনে এমন শব্দ কাউকে বলে দিয়েছি যে যার দ্বারা সে কষ্ট পেয়েছে, তো যদি এমন হয়ে থাকে তাহলে এখনই ক্ষমা চাইতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমা চেয়ে নেই, আর ক্ষমার মধ্যেই তো মুক্তি রয়েছে। কারণ কিতাবে এসছে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজের হক ক্ষমা করে দেন, কিন্তু বান্দাদের হক ক্ষমা করেন না যতক্ষণ না যার হক সে তাকে ক্ষমা না করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কোনো হক, যেমন কোনো জিনিস চুরি করে নিয়েছিল বা নষ্ট করে দিয়েছিল বা কষ্ট দিয়েছিল, তো যদি সে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা তো নামাজ ইত্যাদি বা তার আল্লাহ তাআলার যা যা ফরজ করা ইবাদত ছিল বা আদেশ ছিল সেগুলো যেগুলো অমান্য করেছে সেগুলোর তওবা কবুল করে নেন, ক্ষমা করে দেন। কিন্তু বান্দার হক যতক্ষণ বান্দা ক্ষমা না করে আল্লাহ তাআলাও ক্ষমা করে দেন না। তো প্রথমত তো সচেতন হতে হবে যে কেউ যেন আমার থেকে কষ্ট না পায়, কারো যেন হক আমার দ্বারা বিনষ্ট না হয়। আর এর পূর্বেও সাথে সাথে আমাদেরকে গিয়ে সবার থেকে যার হক বিনষ্ট হয়েছে আমার দ্বারা বা যে আমার কথা দ্বারা কষ্ট পেয়েছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিতে হবে। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, এই চারটি কারণ বলা হয়েছে যা মন্দ মৃত্যুর কারণ। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, মিনহাজুল আবেদিনে বর্ণিত রয়েছে হযরত সাইয়েদুনা ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের এক ছাত্রের মৃত্যুর সময় উপস্থিত হলেন আর তার নিকট বসে সূরা ইয়াসিন পড়তে লাগলেন। তখন ওই ছাত্রটি বলল, সূরা ইয়াসিন পড়া বন্ধ করুন, নাউযুবিল্লাহ। এরপর তিনি তাকে কালিমা শরীফের তালকিন শিক্ষা দিলেন। সে বলল, আমি কখনো এ কালিমা পড়ব না, আমি এটার প্রতি অসন্তুষ্ট, নাউযুবিল্লাহ। আর এক কথার উপরই তার মৃত্যু ঘটল। হযরতে ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাই নিজের ছাত্রের মন্দ মৃত্যুতে খুবই আঘাত পেলেন। 40 দিন পর্যন্ত নিজ ঘরে বসে কাঁদতে রইলেন। 40 দিন পর তিনি স্বপ্নে দেখলেন যে ফেরেশতাগণ ওই ছাত্রটিকে জাহান্নামে হেচড়িয়ে নিয়ে যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আল্লাহ তোমার মারফত ছিনিয়ে নিয়েছেন? আমার ছাত্রদের মধ্যে তোমার স্থান তো অনেক ঊর্ধ্বে ছিল। সে জবাব দিল, 3টি অপরাধের কারণে। এই যে তার মন্দ মৃত্যু হওয়ার কারণ ফুজাইল রহমতুল্লাহি তাআলা আলাই তাকে জিজ্ঞেস করলেন, তো সে 3টি কারণ ব্যক্ত করল। এক হচ্ছে চোগলখুরি, আমি আমার বন্ধুদের একটা বলতাম আর আপনাকে আরেকটা বলতাম। দ্বিতীয় হচ্ছে হিংসা, আমি আমার বন্ধুদের হিংসা করতাম। তৃতীয় হচ্ছে মদ্যপান, একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শে প্রতি বছর 1 গ্লাস মদ পান করতাম, নাউযুবিল্লাহ। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, এমন বড় ওয়ালিয়ে কামিলের ছাত্র, তার মন্দ মৃত্যু হওয়ার কারণ হচ্ছে এই যে সে চুগলখুরি করত, সে হিংসা করত, সে মদ পান করত। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা পূর্বেও শুনেছি যে মদ পান করা, মুসলমানদেরকে কষ্ট দেয়া, এগুলোকে ওলামায়ে কেরামগণ মন্দ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং এখনই আমাদেরকে ভাবতে হবে যে এমন তো হচ্ছে না যে আমার সহপাঠী, সহকর্মী, আমার ক্লাসমেট যে রয়েছে বা যার সাথে আমি কাজ করি তার প্রতি তো আমি হিংসা করছি না, আমার শিক্ষক কিংবা বসের কাছে গিয়ে তার ব্যাপারে তো চুগলখুরি করছি না, চিন্তা করা দরকার। আত্মীয়দের মাঝে বিভিন্নভাবে চুগলখুরি হয়ে থাকে, একজন অপরজনের মধ্যে বিদ্বেষ তৈরি করার জন্য চুগলখুরি করে থাকে। তো এই চুগলখুরির একটি কারণও সে ব্যক্ত করেছে যে কারণে তার এই পরিণতি হয়েছে, তার শেষ পরিণতি মন্দ হয়েছে। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, সুতরাং এই গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে এবং সত্য অন্তরে নিয়ত করতে হবে যে ইনশাআল্লাহ এমন কিছু ইনশাআল্লাহ জীবনে করব না। মদিনী চ্যানেল দর্শক শ্রোতা, হাদিস শরীফে বর্ণিত রয়েছে চগলখোর জান্নাতে যাবে না। ধ্বংসকারী গুনাহসমূহ থেকে বাঁচা জরুরি এবং এগুলো থেকে বাঁচার জন্য প্রায়ই এগুলোর পরিচয় লাভ করাও জরুরি। আল্লামা আইনী রহমতুল্লাহি তাআলা আলাই ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাই থেকে উদ্ধৃত করেন, কারো কথা ক্ষতি সাধনের উদ্দেশ্যে অন্যকে বলে দেয়া হচ্ছে চগলখড়ি। এই সমাজে এরকম হতে দেখা যায় যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ফাঁসানোর জন্য একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার বসের কাছে, শিক্ষকের কাছে বা বাড়ির বড় যিনি আছে তার কাছে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত কিংবা দোষী বানানোর জন্য সে চুগলখুরি করে দেয়। আর যদি সে মিথ্যা বলে থাকে তাহলে এটা অপবাদ হলো, এমন হয়। মানে জিনিস দর্শক শ্রোতা, যদি আমরা কাউকে এমন করতে দেখি যথাসম্ভব আমাদেরকে তাকে নেকির দাওয়াত দিতে হবে। যদি আমাদের মধ্যে এমন কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাহলে আজই তওবা করতে হবে এবং যার সাথে কোনো সময় এমন করেছিলাম তার থেকেও ক্ষমা চেয়ে নিতে হবে। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, এই যেই দোষগুলো রয়েছে, হিংসা, তারপর চগলখড়ি, আসলে এগুলো যখন অন্তরে আসে অন্তর কালো হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, অন্তর থেকে নূর বের হওয়া শুরু হয়, যার প্রতিফলন হিসেবে মানুষ বিভিন্ন অনিষ্টতা তার দ্বারা প্রকাশ পায়। খলিফায়ে আলা হযরত শেখুল ফজিলত সৈয়দুনা ওয়া মাওলানা ওয়া মুর্শিদুনা জিয়াউদ্দিন আহমদ কাদেরী রাজভী মদনী প্রকাশ কুতুবে মদিনা রহমতুল্লাহি তাআলা আলাই তুর্কিদের শাসন আমল থেকেই মদিনা শরীফে বসতি স্থাপন করেন। প্রায় 77 বছর সেখানে অবস্থান করেন আর এখন জান্নাতুল বাকিতে তার মাজার রয়েছে। তার কাছে কেউ আরজ করলেন, ইয়া সাইয়েদি, পূর্বের সম্ভবত তুর্কিদের সময়ের মদিনাবাসীকে আপনি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেরূপ পেয়েছেন? মদিনা চ্যানেল দর্শক শ্রোতা, এই ঘটনাটার আগে বাড়ার পূর্বে আমি কিছু বিষয় বলতে চাই যে এখন সচরাচর দেখা যায় এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী, ফল ব্যবসায়ী ফল ব্যবসায়ীর সাথে, কাপড় ব্যবসায়ী কাপড় ব্যবসায়ীর সাথে, পাশাপাশি দোকান থাকলে, একই মার্কেটে দোকান থাকলে চিন্তা করে ওই কাস্টমারটা যেন তার কাছে না যাক, আমার কাছে চলে আসুক, আমার বেশি থেকে বেশি বেচা হোক, তার একেবারেই না হোক। এগুলোই তো হিংসা, যে একজনের অনিষ্টতা চাওয়া। হিংসার সংজ্ঞা কি এসছে? হিংসার সংজ্ঞা এসেছে আল হাসাদু আনতাতামান্না জাওয়ালা নিআমাতিল মাহসুদি ইলাইকা, অর্থাৎ হিংসা হলো তুমি ইচ্ছা করো যে হিংসাকৃতের নিয়ামত তার কাছ থেকে বিনষ্ট হয়ে তোমার অর্জিত হবে, এই আশা আকাঙ্ক্ষা করা, এটাই তো হিংসা। তো এমন কি আমাদের মাঝে হচ্ছে না? আমাদের মধ্যে কি এমন চিন্তা চেতনা কাজ করে? যদি কাজ করে থাকে তাহলে আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত এবং এটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার। তোমাদের জানার দর্শক শ্রোতা, আমার ঘটনাতে এসে আসি। ঘটনার মধ্যে জিয়াউদ্দিন কুতুবে মদিনা রহমতুল্লাহি তাআলা আলাই কি ইরশাদ করেন যে পূর্বের মদিনাবাসীরা কেমন ছিল? তিনি বললেন, একজন সম্পদশালী হাজি সাহেব গরিবদের মাঝে কাপড় বিতরণের উদ্দেশ্যে ক্রয় করার জন্য একজন কাপড় বিক্রেতার দোকানে গেলেন আর কাঙ্ক্ষিত কাপড় বেশি পরিমাণে চাইলেন। অর্থাৎ যদি কেউ বিতরণের জন্য, ত্রাণের জন্য আসে, ক্রয় করতে আসে, স্বাভাবিক সে একসাথে অনেকগুলো কাপড় ক্রয় করে। তো সেই হাজি সাহেবও কাপড় ক্রয় করতে আসলেন সেই দোকানদারের কাছে। দোকানদার বলল, আমি আপনার চাহিদা পূরণ করতে পারবো, অর্থাৎ আমার কাছে এই কাপড়গুলো রয়েছে বা এতগুলো কাপড় রয়েছে যা আপনি চাচ্ছেন, আমি আপনাকে দিতে পারবো, কিন্তু আবেদন হচ্ছে আপনি পাশের দোকান থেকে তা খরিদ করুন, কারণ আলহামদুলিল্লাহ আজকে আমার ভালো বিক্রি হয়েছে, ওই বেচারা অর্থাৎ আমার প্রতিবেশী দোকানদারের বিক্রি কিছুটা কম হয়েছে। হযরত সাইয়্যিদি কুতবে মদিনা রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, পূর্বের মদিনাবাসী এরূপ ছিলেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন তারা মুবাল্লিগ ছিলেন, কেমন তারা একে অপরের খেয়াল রাখতেন, কেমন তারা মুমিন ছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আজ তো দেখা যায় যে সব সব ক্রেতা আমার কাছেই আসুক, আমি যেন বিক্রি করি, আমার আশেপাশে প্রতিবেশী কেউ যেন বিক্রি করতে না পারে, এমন চিন্তা চেতনা নিয়ে আমি বসি। দেখা যায় একজনের কাস্টমার আরেকজন ডাকার জন্য একে একে অন্যের সাথে তর্ক বিতর্কেও লিপ্ত হয়ে যায়। কিন্তু আগে পূর্বেকার বুজুর্গানে দিনরা ব্যবসায়ীরা কেমন ছিলেন, যে তার কাছে অনেকগুলো জিনিস ক্রয় করতে আসলো, কিন্তু সে বললো যে আমার পার্শ্ববর্তী দোকানদারের আজ বেচা কিনা তেমন হয়নি, তার কাছে যান। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকেও আল্লাহ তাআলা তাদের সদকায় কবুল করুক এবং আমাদেরও অভ্যাসে এমন কিছু নিয়ে আসুক যে আমরা একে অপরের খেয়ালকারী হয়ে যাই। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ যে গয়ন আমরা শ্রবণ করলাম তার মধ্যে আমরা জানতে পারলাম যে ইমান সংরক্ষণের দায়িত্ব হচ্ছে আমাদের, যেহেতু ইমান দুনিয়া ও আখিরাতের মূল্যবান সম্পদ, যেহেতু এটা সবচেয়ে বড় সম্পদ, তো আমাদেরকে সচেতন হতে হবে এবং ইমান বাঁচানোর জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং কিভাবে ইমানের গুরুত্ব কি, ইমানকে কিভাবে বাঁচাবো এ ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে এবং পাশাপাশি সব সময় ইমান রক্ষার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সতর্ক হয়ে, সচেতন হয়ে কথাবার্তার মধ্যে যেন আমি কথা বলতে বলতে এমন কিছু কথা না বলে দেই যা আকায়েদ পরিপন্থী, সেটা থেকে বেঁচে থাকতে হবে। আর এর পাশাপাশি যেই কারণগুলো ওলামায়ে কেরামগণ চিহ্নিত করেছেন, মাতা পিতার অবাধ্যতা, মদ্যপান এবং মুসলমানকে কষ্ট দেয়া, এই কারণগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এর সাথে সাথে এই কারণগুলো যে রয়েছে, এগুলো যদি আমাদের দ্বারা আগে কখনো সম্পাদিত হয়ে থাকে, কারো হক নষ্ট হয়ে থাকে, তার থেকে ক্ষমা চাইতে হবে, কাউকে কষ্ট দিয়ে থাকি তার থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমান হিফাজতের জন্য আমিরুল সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার এই রিসালা মন্দ মৃত্যুর কারণ, এটা খুবই উপকারী একটি রিসালা, আমাদেরকে পড়া দরকার আর বেশি বেশি মদিনী চ্যানেলে দেখা দরকার। এর মাধ্যমেও যখন আমরা নতুন নতুন কিছু শিখতে পারি, তো আমাদের ভুল থেকে, ত্রুটি থেকে আমরা বেঁচে থাকতে পারি। আমরা যা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুক। রমজানের বরকত, রহমত, মাগফিরাত আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুক। রমজানে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা সেই ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান।